মাহে রমজান প্রিয় নবীর বাণী সুমু তসিহু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনুষ্ঠান রমজানও আমাদের স্বাস্থ্য নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করি, আর গত পর্বে আপনারা নিশ্চয়ই জেনেছেন আজকের কোন বিষয় আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে গেটেবাত। গেটেবাত কি, কেন হয়, কাদের হয় এবং করণীয় কি রয়েছে, চিকিৎসা কি রয়েছে, এই সকল বিষয়ে আজকে জানবেন ইনশাআল্লাহ। ডক্টর সাহেব আমাদের সাথে রয়েছেন, আমাদের স্টুডিওতে আসছেন ডক্টর সাহেব। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ কুল্লি হাল। দর্শক, ডক্টর সাহেব চলে এসেছেন আমাদের মাঝে, আমরা ইনশাআল্লাহ তাআলা ওনার থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ। কিন্তু দুরুদ পাকের ফজিলত আমরা জেনে নিব। রাহমাতুল আলামিন শফিউল মুজদ্দিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ভালো ভালো নিয়ত আমরা করিনি, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ভালো কাজের শুরুতে ভালো কাজের নিয়ত যদি না হয় তাহলে ওই ভালো কাজের সওয়াব পাওয়া যায় না, এবং ভালো কাজের নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। যেহেতু একটা ভালো কাজ রমজানও আমাদের স্বাস্থ্য, রমজানের মধ্যে স্বাস্থ্য কিভাবে আমরা ভালো রাখবো সেজন্যই অনুষ্ঠান। তো আসুন আমরা ভালো নিয়ত করি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য দেখবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর সাহেব, আজকে যেহেতু আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গেটেবাত, গেটেবাত আসলে কি?
জি, চমৎকার উপস্থাপনা এবং আপনার চমৎকার টপিক নির্ধারণ। সমগ্র বিশ্বের সমস্ত মুসলমান রোজাদার ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান রমজান এবং আমাদের স্বাস্থ্য আমরা শুরু করছি। প্রস্তুতি, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গেটেবাত, যেটাকে ইংরেজিতে বলা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। জি, গেটেবাত মূলত হচ্ছে আপনার আমাদের যে শরীরের যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা কিনা আমাদের শরীরকে স্বাভাবিক রাখে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির আপনার আধিক্যের কারণে শরীরে কিছু রোগ হয়। হ্যাঁ, যেটা কিনা দীর্ঘদিনের প্রদাহজনিত একটা সমস্যা।
জি,
এই এর ভেতরে একটা রোগ হচ্ছে আপনার গেটেবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা সাধারণত আমাদের জয়েন্ট।
সমস্যা কি হয় এই রোগ হলে?
জি, মূলত হচ্ছে আপনার সমস্যাটা যেটা হয় তা হচ্ছে আমাদের জয়েন্ট গুলো, এই শরীরে যে জয়েন্ট গুলো আছে এগুলো খুব ব্যথা করে। হ্যাঁ,
এক জয়েন্টে
ব্যথা করে। তারপর হচ্ছে আপনার জয়েন্টের আশেপাশে জয়েন্ট সোয়েলিং যেটাকে বলা হয়, মানে ব্যথা করছে পাশের জায়গাটা ফুলে গেল,
ফুলে যেতে পারে। হাতের এখানে ব্যথা করছে কিন্তু হাতের জায়গাটা ফুলে গেল,
ফুলে যায়। আবার সময় দেখা যাবে নোডিউল টাইপস এর একটা একটা পাশে একটা জায়গায়, এই দেখবেন যাদের সাধারণত আপনার গেটে বাত থাকে এদিকে আশেপাশে জায়গায় রিমেটিক আর্থ্রাইটিস থাকে, এটাকে নডিউল বলা হয়, রিমেটিক নডিউল। এই ধরনের ছোট ছোট আপনার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় মাংসপেশির মতো আপনার ছোট করে দেখা যায়। তারপর হচ্ছে আপনার এই সাধারণত সকালবেলা সমস্যাটা একটু বেশি করে। হ্যাঁ, আমাদের দেখা যাচ্ছে কি কি গিরাগুলা ব্যথা করছে, এর পাশে গিরাটা ফুলে যাচ্ছে। মূলত হচ্ছে যে সমস্যাটা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটেবাত হলে, আমরা একজন মানুষ আমাদের স্বাভাবিক একটা জীবনের প্রক্রিয়া আছে, এই স্বাভাবিক জীবন প্রক্রিয়াটা ব্যাহত হয়, আর এটা যত বেশি দীর্ঘস্থায়ী হয় তত জীবন প্রক্রিয়াটা তত বেশি দীর্ঘস্থায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং একটা সময় এসে দেখা যায় এই রোগীর মানে আপনার জয়েন্ট ডিফর্মিটি ডেভেলপ করে, মানে জয়েন্টের শেপটা চেঞ্জ হয়ে যায়। আপনি দেখবেন গ্রামের মধ্যে এখন অনেক মানুষ আছে হাত এরকম, অনেকের আবার এরকম হয়ে যায় হাত, এই ধরনের কিছু সমস্যা ডেভেলপ করে আলটিমেটলি দেখা যায় দীর্ঘস্থায়ী এই রোগটা হওয়ার কারণে, দীর্ঘদিন যাবত থাকার কারণে, সমস্যাটা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে উনি আলটিমেটলি অক্ষম হয়ে যান, কর্মক্ষমতা থাকেন না। আলটিমেটলি তার জীবনযাত্রাটা পুরোটাই ব্যাহত হয়ে যায়। এটা হচ্ছে মূলত গেটে বাত হলে একটা মানুষ যিনি কিনা স্বাভাবিক একটা জীবনযাপন করতেন, একটা আয় করতেন, পরিবারের বোঝা ছিলেন না, পরিবারের জন্য একটা উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তিনি একটা পরিবারের বোঝায় পরিণত হয়ে যায় একটা সময় এসে, এবং তার স্বাভাবিক শরীরের কষ্ট আছে, ব্যথা, আপনার স্বাভাবিক অন্যান্য কাজগুলা কিছু করতে গেলে ব্যথা করে, কোমর ব্যথা করে, হাতে ব্যথা করে, পায়ে ব্যথা করে, এই ব্যথা গুলা ওনার কাজ যে কোনো কাজে বাধাগ্রস্ত করে।
আচ্ছা,
উনি তার স্বাভাবিক কাজগুলা চালিয়ে দিতে পারেন না।
রোগ হওয়ার আসলে কারণটা কি?
জি, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে। আমাদের এখনো অনেকগুলো রোগ আছে যেগুলোর কারণ আমাদের কাছে আজও অজানা। এর ভিতরে হচ্ছে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা, এটার অ্যাকচুয়াল কারণটা এখনো আমাদের কাছে অজানা। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার এই জেনেটিক্যাল কারণে, ফ্যামিলি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকলে, অথবা যারা আপনার কপারের সংস্পর্শ সিলিকার সংস্পর্শ থাকে এদের, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ক্রনিক স্মোকারের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। কিন্তু মূল কারণটা কিন্তু এখনো অজানা এটার, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে ব্যথার মূল কারণটা কি।
জোড়ায় ব্যথা ব্যথা মনে হলে আমাদের কাছে একটা মনে হয় যে হয়তো আমার ক্যালসিয়াম কমে গেল, এজন্য আমরা অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে হোক, আমাদের গ্রামের অঞ্চলে যারা লোক বসবাস করে, বিশেষ করে শহরের মধ্যেও দেখবেন, এখন তো মনে হচ্ছে ঘরে ঘরে ডক্টর।
জি জি জি,
মানে মনে হচ্ছে কি না বললেই না, কারো কোনো অসুস্থ হয়ে গেলেই ডক্টর অনেক হয়ে যায়, এমবিবিএস ডক্টর কাজে লাগে না, নিজেই
রেজিস্টার্ড ডক্টরের কাজে আছেন, সবাই এক এক রকম ডাক্তারি করে।
কারো এরকম ব্যথা হয়ে গেলে আরে তোমার তো ক্যালসিয়াম সমস্যা,
ক্যালসিয়াম খাও,
ক্যালসিয়াম খেয়ে নাও,
ব্যথার ওষুধ খাও,
এই খাও, সেই খাও।
হ্যাঁ, এইভাবে করে যে এই ক্ষেত্রে আপনি চমৎকার একটি প্রসঙ্গে এনেছেন যে ব্যথা হওয়ার সাথে সাথে আপনি ক্যালসিয়াম, ব্যথা মানে হয়েছে মানে আপনার ক্যালসিয়ামের ওষুধ খাবেন, এই ধরনের
ব্যথা ওষুধ খাবেন।
প্রথম কথাটা হচ্ছে ভাইজান, আপনার সমস্যা হয়েছে, আপনি আগে ডক্টরের শরণাপন্ন হন, একটু কষ্ট করেন, ব্যথাটা সহ্য করেন, ডক্টরের শরণাপন্ন হন। কারণ আপনার এই ব্যথাটা কেন হয়েছে, এটা কি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো কারণে, না গাউটি কারণে, না অন্য কোনো কারণে, এটাকে আপনাকে ফার্স্ট ডায়াগনোসিস করতে হবে। যদি অ্যাকচুয়াল রোগটা ডায়াগনোসিস না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি দীর্ঘমেয়াদী সমস্যায় পড়বেন, আপনার স্বাভাবিক জীবনটা একটা অস্বাভাবিকতায় পরিণত হবে। নিশ্চয়ই কোনো সুস্থ মানুষ এই ধরনের জীবন কাম্য করতে পারেন না। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি অবশ্যই আগে ডক্টরের শরণাপন্ন হবেন, ডক্টর আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগটা ডায়াগনোসিস করবে। যেমন আমরা যেহেতু রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে আমরা যদি এই পেশেন্ট এসে যদি আমাদের আমাদের কিছু টিপিক্যাল ফিচার থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর, সুনির্দিষ্ট কিছু লক্ষণ থাকে, এই লক্ষণগুলো যদি থাকে তখন আমরা রক্ত পরীক্ষা করি।
লক্ষণগুলো কি বলবো,
যেমন এর ভিতরে অনেক জয়েন্টের পেইন আছে, রিউমাটিক নডিউল আছে, মর্নিং স্টিফনেস যেটাকে বলা হয়, সকালবেলার ব্যথাটা একটু বেশি থাকে, এই ধরনের ছয়টা,
ঘুম থেকে উঠতে অনেক সময়
দেখা যায়, ঘুম থেকে উঠতে সময় লাগে না, ঘুম থেকে উঠে স্বাভাবিক হতে তার সময়
লাগে, বের হতে, খাট থেকে নামতে, অথবা সে ওয়াশরুম যাবে অথবা অন্য কোনো কাজে যাবে, তখন
ব্যথার জন্য পারতেছে না। জি, তারপর হালকা কিছু জ্বর থাকতে পারে, আর মানে মূল হবে মূল বিষয়টা হচ্ছে ওনার হাত গুলা মানে আড়ষ্টতা যেটাকে বলা মানে বন্ধ হয়ে আসতেছে, এই ধরনের একটা সমস্যা,
খুলতে পারবে না
মানে, এই ধরনের একটা সমস্যায় উনি ভুগবে। জি, তো এই ধরনের যখন আসবো এই প্রবলেম গুলা নিয়ে যখন রোগী আমাদের কাছে আসে, তখন আমরা ওনার রক্ত পরীক্ষা করি, এক্স রে করি, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যখন ডায়াগনোসিস করি, এটা হচ্ছে যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাতের কেস,
হ্যাঁ,
এই রোগীটা গেটে বাতে আক্রান্ত, তখন ওনাকে আমরা সর্বপ্রথম যে বিষয়টা বলি, ওনার এই বিষয়টা টোটাল রোগটা সম্পর্কে ওনাকে আমরা একটা কাউন্সিলিং করি।
এখানে আমি কাউন্সিলিং এর পরে আসবো আপনার থেকে, মাঝে একটা কথা বলতে চাচ্ছি, যদিও ডক্টরি লেভেলে প্রসঙ্গে।
জি জি,
আপনি ডক্টর,
জি,
আপনি রোগী দেখলে তো বোঝা উচিত যে এই রোগটা কেন হয়েছে, আবার আপনি এত টেস্ট দিবেন, এই টেস্ট সেই টেস্ট, টেস্ট করতে করতে আপনি রোগীর একেবারে পকেট খালি করে দিবেন, এটা মানে কেমন যেন লাগছে না?
অবশ্যই আপনার প্রাসঙ্গিক এবং আমি মনে করি প্রশ্নটা চমৎকার।
জি
জি, প্রথম কথা হচ্ছে রোগীর পকেট বাবা আমি খালি করছি না, হ্যাঁ, আমি রোগীর হয়তোবা ডক্টর হিসেবে আমি আপনার কাছে ভিজিট নিলাম না বা ভিজিট নিলাম, এতটুকু পর্যন্ত আর ট্রিটমেন্ট দেওয়া পর্যন্ত হচ্ছে আপনার সাথে আমার সাথে সম্পর্ক, বাকি কাজগুলো কিন্তু আপনার সাথে ডাক্তারের সাথে সম্পর্ক না, ডক্টর নির্ধারণ করে থাকেন।
আমার প্রশ্নটা হচ্ছে পকেট খালি করার পিছনে না, আমার প্রশ্ন হচ্ছে আপনি রোগ ধরার জন্য
কেন আপনার বিষয়টাতে আমি যাচ্ছি, তো এটাই বলতে চাচ্ছিলাম, বাকি সময়টা কিন্তু আপনার সাথে ল্যাবের সাথে সম্পর্ক, ল্যাবের রিপোর্টটা এনে আপনি ডক্টরকে দেখাবেন, ডক্টর নির্ধারণ করে দিবে কি কি পরীক্ষাগুলো করতে হবে। এখন স্বাভাবিকভাবেই আমাদের মানুষদের প্রশ্ন আসে এত এত টেস্ট কেন। দেখুন প্রতিটা সেক্টরই কিছু ভালো ভালোর সাথে একটা খারাপ মানুষ থাকতে পারে। আমরা সেই খারাপ মানুষদের প্রসঙ্গটা বাদ দিয়ে যদি ভালো মানুষদের কথাই বলি, যেহেতু আমরা ডক্টরি বিষয় নিয়ে কথা বলছি, ভালো ডাক্তারদের কথাই বলি, যেমন আপনার রিমোট আর্থারাইটিস, এই ক্ষেত্রে যেহেতু এটা একটা অটোমিনোলজিক্যাল ডিসঅর্ডার, আমরা আগেই বলেছি এটার কারণটা এখনো আমাদের কাছে আননোন। হ্যাঁ, তো আমরা এখনো আপনার রোগটা ডায়াগনোসিস করতে পারছি না যে এটা কি, তখন আমাদের স্পেসিফিক কিছু টেস্ট করাতে হয়, স্পেসিফিক যে এই রোগটার জন্য এই টেস্টটা স্পেসিফিক।
আমি যদি আরেকটু সহজ করে দেই দর্শকদের জন্য, কেউ এসে ডক্টরকে বলো ডক্টর আমার পেটে ব্যথা,
জি,
এখন আলটিমেটলি ডক্টর তাকে তো অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম, এন্ডোস্কোপি, আরো
বিভিন্ন
পরীক্ষা দিতে পারে, আদৌ ব্যথাটা কোথায়,
জি,
ডায়াগনোস করার জন্য ব্যথাটা কোথায়, যদি ধরাই না পড়ে ব্যথাটা ওই জায়গায় এবং এই জন্য হচ্ছে, তখন আপনাকে কিভাবে ঔষধ দিবে।
এই চমৎকার বলেছেন, আসলে মূলত বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে কি, প্রথম ডাক্তারি করবো আমি, ডাক্তারি করার সাথে আপনাকে আমি যে টেস্ট গুলো দিবো এই টেস্ট গুলো একদম ফার্স্ট স্টেজের টেস্ট গুলো হচ্ছে একটু মাইন্ড লেভেলের একটা স্ক্রিনিং টেস্টের মতো, যেটা রক্ত পরীক্ষা দিলাম, রক্তে আপনার রক্ত কোন যদি ইনফেকশন থাকে ইনফেকশনের কারণে অনেক সময় ব্যথা করতে পারে। তারপর হচ্ছে আমি এখন দেখলাম রক্ত পরীক্ষা প্রথমটা একটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট যেটাকে বলা হয়, বা FBC ফুল ব্লাড কাউন্ট, যারপরে এই রিপোর্ট যদি আমার কাছে নর্মাল মনে হয় তখন গিয়ে আমি এরপরে স্টেজের টেস্ট চিন্তা করে থাকি। তো প্রথমে কিন্তু আপনাকে আমরা এই যে আসার সাথে সাথে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ অ্যান্টি ডিএনএ টেস্ট গুলো বা অ্যান্টি সিসিপি যে টেস্ট গুলো আছে, স্যাটেলাইট পেপটাইড অ্যান্টিবডি টেস্ট যেটা আমরা গেটে বাজার ক্ষেত্রে করে থাকি, এই টেস্ট আপনাকে দিব না, এই টেস্টের অনেক খরচও থাকে, এই দেওয়ার সাথে সাথে রুগী আবার আমাদের সাথে একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে,
এত টাকার টেস্ট দিয়ে
দিয়ে দিল। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম একটা মানে যে নর্মাল টেস্ট গুলা দিয়ে স্ক্রিনিং করতে চেষ্টা করি, যে মানে প্রথমে কিন্তু আমরা একটা রেয়ার কেস চিন্তা করি না, যেহেতু গেটের মতো
হতে পারে,
প্রথমে আমরা চিন্তা করি মানুষের রোগটা হয়তো নর্মাল কোনো কারণ হয়েছে, তো আমরা নর্মাল টেস্ট গুলো দিয়ে আমরা ফার্স্টে চেষ্টা করি এটা রিকভারি করতে, যদি দেখি যে এতে হচ্ছে না
তখন গিয়ে
আমরা অন্য আরো যে টেস্ট ইন্ডিকেটেড থাকে যে টেস্টটা করা প্রয়োজন মনে করি সেই টেস্ট আমরা করতে যাই।
মূলত এখানে
ছিল যে এক্ষেত্রে সমস্যাটা হয় কি, যেহেতু রোগী স্বাভাবিকভাবে রোগ হলে শারীরিক এবং মানসিক দুইটা অবস্থায় তার ভালো থাকে না, তখন এই
সিদ্ধান্ত নিতে
টেস্ট এইভাবে টেস্ট করতে নিজেও বিরক্ত হন। আসলে বিষয়টা হচ্ছে মানে আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে এইটা মানে আপনার এই বিরক্তের কারণ কিন্তু আসলে আপনার উপকারের জন্য, আমরা যদি এই ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট দিয়ে হলো যদি আপনার রোগটা ডায়াগনোসিস করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনি দীর্ঘমেয়াদি একটা সুফল পাবেন,
সুফল পাওয়া যাবে। আরো একটা অ্যাড করব আপনার সাথে, সেটা হচ্ছে গেটে বাত নিয়ে কথা বলবো,
জি,
গেটে বাত নিয়ে কথা হচ্ছে, কারো গেটে বাত হলো,
জি,
ডক্টরের শরণাপন্ন হলো,
জি,
এখন সেই ডক্টর তাকে দিয়ে দিল ব্যথার ঔষধ,
জি,
নরমালি ব্যথার ঔষধ দিল, ব্যথার ঔষধ হয়ে খাওয়ার পরে আলটিমেটলি তার ব্যথা অলরেডি কমে গেল, কিন্তু এটা তো আসলে মূল
চিকিৎসা না,
চিকিৎসা না,
চমৎকার।
এখন এই মূল চিকিৎসার জন্য এই গেটে বাত যার হবে ওই রোগীকে অবশ্যই কিছু টেস্ট করাতে হবে, টেস্ট করানোর পর যখন ডায়াগনোস হবে তখন সে মূল চিকিৎসার মধ্যে আসবে, আর এই মূলত সমস্যাটা এখানে।
জি বাবুজি, আপনার সাথে আমি একমত, পাশাপাশি আপনি একটা চমৎকার কথা বলেছি, গেটে বাতের একটা লক্ষণ হচ্ছে গিয়ে কি, এটা প্রদাহর উপরে ডিপেন্ড করে বাড়ে কমে,
জি,
আপনার প্রদাহের পরিমাণ যদি বেশি থাকে তখন দেখা যাবে আপনার ব্যথার পরিমাণ অনেক বেশি, তখন অনেক বেশি ব্যথা করছে,
জি,
আবার এই প্রদাহটা যদি একটু কমে আসে সেক্ষেত্রে দেখা যাবে আপনার 6-7 মাস ভালো আছেন, খুব একটা সমস্যা দেখা দিচ্ছে না,
জি,
তখন এই ক্ষেত্রে অনেক রোগী মনে করে আমি ভালো হয়ে গেছি,
ভালো হয়ে গেছে,
6 মাস পরে আবার কিন্তু সমস্যাটা
বেড়ে যায়।
তো
এবং যখন 6 মাস পর বাড়ে আরো তীব্র আকারে বাড়ে,
আরো তখন জটিল আকার ধারণ করে, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় চিকিৎসা করাটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, আপনাকে বলছিলাম যে গেটে বাতের মূল সমস্যাটা হচ্ছে যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় তখন আপনার জয়েন্ট গুলো ডিফর্ম হয়ে যাবে, আপনার স্বাভাবিক আঙ্গুল যদি বাঁকা হয়ে যায়,
কর্মক্ষমতা থাকবে না,
আপনার স্বাভাবিক আঙ্গুল গুলো যদি বাঁকা হয়ে যায়, আপনি যে খাবারটা একটা গ্লাস যেভাবে ধরতে পারতেন আপনি সেই গ্লাসটা ধরতে পারছেন না, স্বাভাবিক পানিটা আপনি খেতে পারছেন না, একটা স্পুন দিয়ে চামচ দিয়ে আপনি যে খাবারটা নিতে পারতেন আপনার আঙ্গুলের ফর্ম শেপটা যদি ঠিকমতো না থাকে তখন আপনি পারবেন আর কি সেটা করতে। দীর্ঘ মেয়াদী যদি গেটে বাতের ট্রিটমেন্টটা যদি না হয়
এবং ঠিকমতো না হয়
এটা যদি দীর্ঘমেয়াদী থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমরা ভয়ের আশঙ্কা করি যে কি তার ডিফর্মিটি যাতে না আসে, ডিফর্মিটি আসলে মানুষের তো অক্ষম হয়ে যায় এবং সে মানসিক ভাবে দেখা যায় কি খুব অস্বস্তিতে বোধ করেন, খুব ইরিটেট থাকে, ওনার সবকিছুতেই একটা সমস্যা, উনি নিজেকে হয় নিজে সৃষ্টি করেন অথবা নিজের মধ্যে নিজে তৃপ্ত আনতে পারেন না।
আসলে এখন মূলত আপনার অনেক মানসিক ভাবে অনেকে বিধ্বস্ত থাকে, আর অনেকের ক্ষেত্রে এরকমও হয় যে ডক্টর সাহেব টেস্ট না দেয় তাহলে সে মানসিক ভাবে আরো বিধ্বস্ত হয়ে যায়, আমার কোন টেস্ট না করে ডক্টর আমাকে ঔষধ দিল কিভাবে হলো, মানে অনেক ক্ষেত্রে এরকম মানসিক অবস্থা হয়ে যায় রোগীর। আবার অনেক রোগী আমাকে এত টেস্ট দিল, অর্থাৎ রোগী ভেদে এরকম হয়ে থাকে,
তো সেটা
চিন্তা ভাবনা হয়ে থাকে। অনেকে মনে করে যে আমাকে টেস্ট করার পরেই যাতে করে আমাকে ঔষধ দেয়া হোক, আর অনেকে মনে করে টেস্ট ছাড়াই সে যেহেতু ডাক্তার আমাকে হাত ধরেই অথবা স্কোপ লাগিয়ে সে আমার রোগ ধরে ফেলবে প্রেসক্রাইব করবে, এরকম হয়ে থাকে,
এরকম ধারণা করাটাই স্বাভাবিক। তবে সেক্ষেত্রে আমি একটু বলবো, একটু দুঃখ হই আর কি, যে কিছু রোগ আছে দেখা যায় পেশেন্টের চেহারা দেখলে আমরা বুঝতে পারবো, কিছু রোগ আছে রোগীর পেটে হাত দিলে বুঝতে পারবো, কিছু রোগ আছে রোগীর শরীরে হাত দিলে পালস দেখে বুঝতে পারবো, আবার কিছু রোগ আছে আমাকে পরীক্ষা হয়ে বুঝতে হবে। এখন আপনি রোগী, আপনার অনেক ধরনের চিন্তা আসবে, এটা স্বাভাবিক, আপনার চিন্তার সাথে ডাক্তারের চিন্তা এক হবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। আর এক না হওয়াটাই হচ্ছে স্বাভাবিক, আর যদি এক হয়ে যায় হতে পারে, কিন্তু না হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। এখন এই অস্বাভাবিকটাকে আপনি স্বাভাবিকতা হিসেবে ধরে নিতে হবে, এতে করে ডক্টরের উপর আস্থা রাখতে হবে, আলটিমেটলি আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ।
এটাই হচ্ছে আসলে মূলত এই আপনার রিউমোটেড আর্থ্রাইটিস এই যে রোগ, এটা বাত, এর আসলে আমরা কারণ শুনলাম, কেন হয় তাও শুনলাম আমরা, এছাড়া আপনার চিকিৎসা ব্যাপারে যদি কিছু মানে ধারণা দেয়া যায় তাহলে।
সর্বপ্রথম যখন একটা পেশেন্টের রিউমোটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা প্রথমে আমি বলেছিলাম যে একটা আমি যখন কনফার্ম হবো যে ওনার গেটের বাত, আমরা রোগীর সাথে একটু সময় নিব, রোগীকে বসবো, রোগীর সাথে বসে ওনাকে বিষয়টা একটু কাউন্সিলিং করবো, টোটাল বিষয়টা এক্সপ্লেনেশন করবো যে বাবা আপনার এই রোগটা হয়েছে, এই রোগের চিকিৎসা পদ্ধতি এই, তারপর হচ্ছে যদি চিকিৎসাটা না করান তাহলে আপনার এই এই সমস্যা হবে, হ্যাঁ আপনি প্রয়োজনে এই বিষয়ে অন্য কারোর সাথে চাইলেও পরামর্শ করতে পারেন, তবে আমাদের দৃষ্টিকোণ থেকে এই এই সমস্যা আপনার, এই বিষয়টাও রোগীকে আমরা সুন্দর করে কাউন্সিলিং করে বোঝাবো। সাধারণত প্রথম একটা নির্দিষ্ট দিনের জন্য আমরা NSAID, non-steroidal anti-inflammatory যে ডাকগুলো, ব্যথার ওষুধ জাতীয় কিছু ওষুধ দিই, সাথে ওমিপ্রাজল দিই, তারপর হচ্ছে আপনার স্টেরয়েড দিই ওনাকে, স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ দিয়ে, তারপর হচ্ছে ডিজিজ মডিফাইং রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা কথা আছে, হ্যাঁ যেটা হচ্ছে আপনার এই ওষুধটা আমরা দিতে পারি ওনাকে, তারপর হচ্ছে বায়োলজিক্স আছে কিছু, এই বায়োলজিক ইনফ্লিক্সিম একটা কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো আমরা ওনাকে দিই। দেওয়ার পরে হচ্ছে আপনার সাথে এর সাথে কিছু পরামর্শ থাকে, ওই পরামর্শগুলো আমরা দিই। তারপর হচ্ছে রোগীকে অনেক সময় সার্জারির প্রয়োজন হয়, যে ওষুধ দিয়ে সারছে না তখন আমরা সার্জারি, হ্যাঁ অপারেশনের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা রোগীকে বিষয়টা বুঝে বলার পরে রোগী যদি সার্জারি করতে রাজি থাকে সেক্ষেত্রে সার্জনরা সার্জারি করে থাকেন।
কেউ যদি এই চিকিৎসা পদ্ধতি শুনে আর
নিজে নিজে প্রেসক্রিপশন করে ট্রিটমেন্ট শুরু করে
ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ আপনি বলে দিলেন এগুলো খেয়ে নেয়,
এখানে প্রথমত হচ্ছে এই ধরনের মানে যাদের আমাদের চিন্তা ভাবনা থাকে বা এই ধরনের কপি করার বিষয়টা, এটা আসলে প্রথমত কত হচ্ছে শরীর দৃষ্টিতে বলেন বা একদম ভালো দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই এটা উচিত না, কারণ এতে করে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, নিজে মিসগাইড হচ্ছেন, আরেকজনকে মিসগাইড করতেছেন, পুরা একটা মানুষ আরেকজনকে প্রতারিত করছেন। হ্যাঁ বিষয়টা এরকম না যে
আপনি মূলত উনি তো রোগী ধরতে পারেন,
এইটাই যাচ্ছিলাম, তো আপনি যে একজনকে জাস্ট ধারণা করলেন, ধারণা করে এই ট্রিটমেন্টগুলো আপনি দিয়ে দিলেন, এতে করে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, একটা গুনাহের কাজ করলেন, আরেকজনকে আপনি প্রতারিত করলেন। কারণ হচ্ছে সর্বপ্রথম কারণ হচ্ছে আমাকে ফার্স্টে বুঝতে হবে তার রোগটা কি,
রোগটা কি,
রোগের ধরন অনুযায়ী ট্রিটমেন্ট দিব,
ট্রিটমেন্ট দিতে
হবে। আর এই জিনিসটা তো অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরই দেন,
ডক্টরই দেন,
হ্যাঁ ডক্টর ছাড়া এই জিনিসটা হওয়াটা উচিত না,
উচিত,
কারণ এটা তো একটা মানে শুভ পদ্ধতি না।
জি জি জি, গেটে বাত নিয়ে আলোচনা হচ্ছে মাশাআল্লাহ, তো গেটে বাত যাদের হয়ে গেল তাদের তো আমরা বুঝলাম,
জি জি,
তো গেটে বাত না হওয়ার জন্য তাদের করণীয় কি, যাদের হয়নি, যে কোনো কারো হতে পারে,
এটার কারণটা যেহেতু আপনার এখনো আমাদের কাছে আননোন অজানা কারণ, সেক্ষেত্রে নির্দিষ্ট আপনার স্পেসিফিক আমরা বলি না যে আপনার হতে পারে, আপনার হতে পারে, যেহেতু আমরা স্বাভাবিকভাবে যে কথাটা বলি যে প্রতিটা মানুষই তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবে, এবং একটা সুস্থ মানুষের এটাই চাওয়া উচিত, মানে চাহিদা হওয়া উচিত যে তার স্বাস্থ্য অনেক বড় একটা নিয়ামত, এই স্বাস্থ্য যত্ন নিতে হবে। স্বাস্থ্য যত্ন যেভাবে প্রতিদিন গোসলের মাধ্যমে নিই, আমি একটু এখানে একটা বিষয় জানি, আমাদের শরীরে কিন্তু লক্ষ কোটি ব্যাকটেরিয়া দ্বারা আমরা অনবরত প্রতিদিন আক্রান্ত হচ্ছি। একটা মানুষ যদি টানা এক সপ্তাহ গোসল না করে দেখবেন আপনি কোনো না কোনো ভাবে সে একটা অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ এই লক্ষ কোটি ব্যাকটেরিয়া বসবাস, এই ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধে সে কিন্তু হেরে যায়। ঠিক এরকম গোসল করাটাও একটা আপনার শরীরের জন্য যত্ন। এরকম আমি যেরকম একটা মানুষ সুস্থ মানুষ প্রতিদিন গোসল করবেন, ঠিক এরকম উনি ওনার শরীরের যত্ন নেবেন। কিরকম যত্ন নেবেন? প্রতি ৬ মাস অন্তর ওনার একদম প্রথম কথা যেটা থাকে যে একটা আপনি একজন জিপির আন্ডারে চলে যান, একদম জেনারেল ফিজিশিয়ানের আন্ডারে চলে যান, আপনার স্বাস্থ্য সম্পর্কিত টোটাল বিষয়টা তাকে আপনি অবহিত করেন, পার্সোনাল ডক্টর যাকে বলা হয়, জেনারেল ফিজিশিয়ান। একদম এখন ইনশাআল্লাহ এই বিষয়টা আমাদের দেশেও ডেভেলপ করছে, উন্নত বিশ্বের মধ্যে যে জিনিসটা খুব কমন, বিশেষ করে অস্ট্রেলিয়াতে এই বিষয়টা খুব কমন, যে জিপি প্র্যাকটিসটা, এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো এতে দেখা যায় মানুষ মূল যে ট্রিটমেন্টের প্রয়োজন সেই ট্রিটমেন্টটা পায়, এবং কনসালটেন্টরা দীর্ঘ সময় নিয়ে রোগী দেখতে পারে। তো জিপি প্র্যাকটিসটা ইনশাআল্লাহ আমাদের দেশে ডেভেলপ করছে। তো আপনি একজন জিপির আন্ডারে চলে যান, আপনার যখন রোগ সম্পর্কে অবহিত থাকবেন, আপনাকে যদি কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে করেন উনি, বা আপনার কাছে যদি মনে হয় আপনি হয়তো বা গেটে বাত আক্রান্ত হতে পারেন, সেক্ষেত্রে উনি আপনাকে সচেতন করবে।
গেটে বাত হলেই কিন্তু জোড়ায় জোড়ায় ব্যথা, গিরাই গিরাই ব্যথা আমরা যেটা বলে থাকি, তো দেখা যায় নামাজ পড়তে উঠতে বসতে কষ্ট হয়। তো সেক্ষেত্রে কি করণীয়, অর্থাৎ এই এই রোগীদের কি আসলেই কি তারা উঠবস করবে না, বসে বসে নামাজ
না? অবশ্যই উঠবস করবেন। এখানে তো যে বিষয়টা যে আপনার রোগ হয়েছে, রোগ হয়েছে চিকিৎসা আছে, রোগ ডায়াগনোসিস হয়েছে চিকিৎসা আছে, আর রমজান মাস ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস,
জি
রোজা রাখবেন, ইবাদত করবেন। গেটে বাতের একটা ট্রিটমেন্ট কিন্তু ফিজিওথেরাপি। এই ফিজিওথেরাপির মধ্যে কি হয় সাধারণত, ফিজিওথেরাপির মধ্যে সাধারণত আপনার বিভিন্ন ধরনের ব্যায়াম করানো হয়, বিভিন্ন ধরনের রেডিয়েশন দেওয়া হয়। তো আপনার ব্যায়ামের ফিজিওথেরাপির মধ্যে যে ব্যায়ামগুলো হয়, এর নামাজটা যদি ঠিক মতো আপনি, বিশেষ করে তারাবির নামাজটা যদি ইনশাল্লাহ ট্রিটমেন্টের মধ্যে থেকে ডক্টরের পরামর্শ মতো, ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট ফলো করে নামাজটা যদি ঠিক মতো পড়তে পারেন,
নামাজ ঠিক মতো
পাঁচ ওয়াক্ত নামাজ, সালাত তারাবি সহ যে যে নামাজগুলো আছে ওগুলো যদি ঠিক মতো পড়েন, ইনশাআল্লাহ আজিজ, এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে না, এটা আপনার জন্য অনেক ক্ষেত্রে
এখন দেখা যায় কারণ এখন দেখা যায় একটু পায়ে ব্যথা, চেয়ারে বসে
জি
মানে সারাদিন হেঁটে আসতেছে, মসজিদে এসে চেয়ারে বসে নামাজ শুরু করে দিচ্ছে। তো এই যে অবস্থানটা, আসলে দর্শক আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসা উচিত, আমাদের নামাজকে পরিপূর্ণভাবে আদায় করা উচিত না? আপনি সারাদিন হেঁটে আসলেন, ঘর থেকে মসজিদে আসতে পারলেন, আপনি নিচতলা থেকে দোতলা তিনতলা ঘরে উঠতে পারেন, বাসায় উঠতে পারেন, আপনি মসজিদে এসে চেয়ার নিয়ে নামাজ পড়েন, এটা কথাটা কেমন যেন দেখা যাচ্ছে না? আল্লাহ তাআলার সাথে আমার মানে কেমন যেন একটা কি হয়ে গেল। তো আল্লাহ তাআলার উপর ভরসা করে একটু কষ্ট হলেও, যদি কষ্ট হবে
চেষ্টা করতে
হলে আমরা চেষ্টা করব পরিপূর্ণভাবে সিজদা দিয়ে, পরিপূর্ণ রুকু সিজদা দিয়ে নামাজ আদায় করার জন্য। আল্লাহ চাহে তো এই রোগ থেকে আমরা নাজাত পেতে পারবো ইনশাআল্লাহ। তা
বাবু আপনার সাথে একটু যুক্ত হই, যে চেয়ারের বিষয়টা যেহেতু এনেছেন, আপনি খেয়াল করলে দেখবেন আমরা যে চেয়ার, প্রথমত বলি যে চেয়ারের এই প্রচলনটা গত চার পাঁচ বছর ধরে হঠাৎ করে আপনার বেড়ে গেছে।
আগে মসজিদের মধ্যে এখন অনেকগুলো চেয়ার, মনে হয় যে এক কাতার ফুল চেয়ার হয়ে যায়।
আপনার কিন্তু আগে এরকমটা ছিল না, এখন এই জিনিসটা হয়েছে। তাহলে আগের মানুষটা কি সুস্থ ছিল না? তারা অসুস্থ ছিল, তারা নামাজ পড়েছে, তারা যদি পড়তে পারে, আমরা তো তাদের বাইবন জেনারেশন, তাদের পরবর্তী প্রজন্ম তো আমরা, তাহলে আমরা কেন পারবো না ইনশাআল্লাহ? আমাদের আর একটা যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, বিশেষ করে স্বাস্থ্যের যে বিষয়টা, এখানে আমরা যে চেয়ারটা তো বসি, অধিকাংশ সময় দেখা যায় চেয়ারটা প্লাস্টিকের থাকে। আমরা ডক্টরের পরামর্শ দিয়ে থাকি, হ্যাঁ দেখবেন যে বসার ক্ষেত্রে আপনার পিঠ এবং কোমর এটার ভাঁজটা যাতে সমানভাবে থাকে। যে চেয়ারগুলো মসজিদে রাখা হয়, এই চেয়ারগুলো অধিকাংশ ক্ষেত্রে আপনার ব্যথা না কমিয়ে ব্যথা বাড়ায় দিবে,
ব্যথা বাড়িয়ে,
কারণ স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে আপনার বসা হচ্ছে না ওই চেয়ারে,
বসা হচ্ছে না।
জি জি।
আচ্ছা, মূলত হচ্ছে গিয়ে আমরা ওই দিকটা পরে যাওয়ার চেষ্টা করব। এখানে মেসেজ এটাই দিতে চাচ্ছি, যদি নর্মালি আমাদের ই হয়ে যায় তখনই আমরা চেয়ারে বসে নামাজ আদায় করি, এটা না করে আপনার গেটে বাত হলো, ডক্টরের শরণাপন্ন হই আমরা, ডক্টর যদি আপনাকে বলে আপনি এখন কি বসতে পারবেন না অথবা পা ভাঙতে পারবেন না, আপনি এভাবে থাকুন, তখন গিয়ে একটা কথা হতে পারে যে না ডক্টর আমাকে নিষেধ করেছে, হয়তো সমস্যা হতে পারে,
যদি লজিক একটা ইস্যু থাকে সেক্ষেত্রে হয়তো আমি,
কিন্তু আমি এমনিতে এমনিতেই মানে চেষ্টা ছাড়াই এই কাজ করে ফেলছি, চেয়ারে বসে নামাজ আদায় করে নিচ্ছি, তারপরেও চেয়ারে নামাজ আদায় করে কিছু আহকাম রয়েছে, শরঈ আহকাম, এগুলো আমরা জানি কিনা, এজন্য এগুলো আমাদের জানা উচিত, এগুলো জেনে তারপর নামাজ আদায় করা উচিত। আমি না জেনে নামাজ আদায় করি তাহলে তো নামাজ আমার হবে না। আর এই ইসলামের শরীয়তে আমার উপর ফরজ করা যে নামাজ, নামাজটাকে সঠিকভাবে আদায় করতে হবে। সময় আমাদের হাতে শেষ।
ছোট্ট করে একটা বিষয় এখানে, যে নামাজ, নামাজের যে ১৩টা আহকাম, আরকানের আহকাম যে ১৩ ফরজ আছে, চেয়ারে বসলে কিন্তু আপনার এখানে একটা ফরজ মিসিং হয়ে যায়।
মিসিং তো হবেই, এখন সে যদি মাজুর হয় তার ব্যাপারে তো কোনো কথা নেই, কিন্তু মাজুর
না হয়েও
এমনিতে ইস্যু বানিয়ে সে ইস্যু বানিয়ে এখন স্টাইল হয়ে যাচ্ছে অনেক জায়গায়। স্টাইল,
হ্যাঁ, অনেক অনেক সময় ওইটা দেখা যায় মসজিদে অন্য মুসল্লিদের থেকে তাকে একটু চোখে পড়ে।
হ্যাঁ, স্টাইল এখন চেয়ারে বসে করুক, যাদের আদৌ প্রবলেম আমরা তাদের ব্যাপারে বলছি না, কিন্তু আপনারা দেখে থাকবেন যে অনেকের এই সমস্যা নেই, তারপরেও কি মানে সে ইচ্ছে করলে পারে নামাজ আদায় করতে, তারপরও মানে পড়েন না।
শুধুমাত্র ওই শ্রেণীর লোকদের ক্ষেত্রে আমাদের
লোকদের জন্য এই মেসেজটা। তো আমরা ভালোভাবে নিজেকে ট্রাই করি এবং চেক করি, এবং একজন আশিকে রসুল মুফতি সাহেবের কাছে আমরা সরপণ হই, তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা নামাজ আদায় করি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তালা আমাদেরকে এই গেটে বাদ থেকে হিফাজত করুক।
আমিন।
যাদেরকে যাদের গেটে বাদ হয়ে গিয়েছে আল্লাহ তাদেরকে শিফা নসিব করে দিই। আমিন বিজাহি নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মাহে রমজান, মাহে রমজান, প্রিয় নবীর বাণী শুনো তাসহীহ।